لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের জিলহজের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে বরকতময় সফর। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নিই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল আলোচনা করা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত, আমার আকা আলিহি সালাতু ওয়াসালামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানটিতে অতিথি থাকে, নাতখা থাকে। তো আজকে সেই সুবাদে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের রাশেদ বাপু। হুজুর কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ। রাশেদ বাপু আছেন আমাদের সাথে, রাশেদ বাপু থেকে আমরা মাদানী ফুল শামিল করব, এবং নাতখা হিসেবে আছে আমাদের আনিস ভাই। আনিস ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ। আনিস ভাই থেকে হজের কালাম, মক্কা মদিনার কালাম ইনশাআল্লাহ শামিল করার চেষ্টা করব। তো প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকে, আপনাদের উত্তরও থাকে। তো গতকাল যে প্রশ্নটি করা হয়েছিল সেটা হচ্ছে কুরবানির ক্ষেত্রে উটের বয়স কমপক্ষে কত হতে হবে। তো এর উত্তর অনেকে প্রদান করেছেন, সঠিক উত্তর হচ্ছে 5 বছর। কমপক্ষে 5 বছর উটের বয়স হতে হয় কুরবানির ক্ষেত্রে। তো যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম আমি ঘোষণা করছি ইনশাআল্লাহ। শাইকুল আত্তারি ভাই হবিগঞ্জ থেকে, মোবারক হোসেন ভাই আরব শরীফ থেকে, মোহাম্মদ হাসান ভাই চট্টগ্রাম থেকে, জহিরুল ইসলাম হবিগঞ্জ থেকে, হেলাল রেজা হবিগঞ্জ থেকে, মোহাম্মদ হাবিব ভাই বিনতে কালাম রাঙ্গুনিয়া থেকে, বিনতে বিলাল হুসাইন বগুড়া থেকে, বিনতে সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে, বিনতে নাসির ফটিকছড়ি থেকে, বিনতে মাহবুব চট্টগ্রাম থেকে, বিনতে গোলাম মর্তুজা সৈয়দপুর থেকে, বিনতে আলমগীর কুমিল্লা থেকে, এবং নাহিদ ভাই আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। আজকের প্রশ্ন হচ্ছে কুরবানির ক্ষেত্রে গরুর বয়স কমপক্ষে কত হতে হবে। এটা হচ্ছে আজকে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি বিষয় রাখা হয়েছে। আমি গতকাল বলেছিলাম যে আজকে থেকে ইনশাআল্লাহ আজওয়াজাল মদিনার সফর শুরু হবে। তো আজকে যে বিষয়টি আমরা নিয়েছি সেটি হচ্ছে আশিকদের শহর আর কি, সেটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। ইনশাআল্লাহ আজওয়াজাল রাশেদ বাপু থেকে আজকে আশিকদের শহর নিয়ে, মদিনাতুল মুনাওয়ারা নিয়ে ইনশাআল্লাহ আমরা কিছু মনোমুগ্ধকর আলোচনা শুনবো। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আজকেও আপনাদের জন্য প্যাকেজ রাখা হয়েছে ইনশাআল্লাহ আজওয়াজাল, সেটিও আপনাদেরকে দেখাবো। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমরা আনিস ভাই থেকে একটি কালাম শামিল করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের তারা নামে মুহাম্মদ, দিলের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিও আও শাহন শাহ করোজা দেখো, হাজিও আও শাহন শাহ করোজা কাবা দেখো, কাবা তো দেখ চুকে কাবে কবি কাবা দেখো, হাজিও শাহ কা রোজা দেখো, কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো, রুকনে শামি সে মিটি ওয়াহশতে শামে গুরবত, রুকনে শামি সে মিটি ওয়াহশতে শামে গুরবত, আব মদিনে কো চলো সুবহ দিলারা দেখো, আব মদিনে কো চলো সুবহ দিলারা দেখো, কাবা তো দেখ চুকে কাবে কবি কাবা দেখো, আবে জমজম তো পিয়া খুব বুঝায়ে প্যাসে, আবে জমজম তো পিয়া খুব বুঝায়ে প্যাসে, আও জুদে শাহে কৌসর কবি দরিয়া দেখো, আও জুদে শাহে কৌসর কবি দরিয়া দেখো, কাবা তো দেখ চুকে কাবি কা কাবা দেখো, জেরে মিজাব মিলে খুব করম কে ছিটে, জেরে মিজাব মিলে খুব করম কে ছিটে, আবরে রহমত কা ইয়াহা জোর বরসনা দেখো, আবরে রহমত কা ইয়াহা জোর বরসনা দেখো, হাজিও আও শহন শাহ কা রোজা দেখো, কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো, খুব আঁখো সে লাগায়া গিলাফে কাবা, খুব আঁখো সে লাগায়া গিলাফে কাবা, আসরে মাহবুব কে পর্দে কবি জলওয়া দেখো, আসরে মাহবুব কে পর্দে কবি জলওয়া দেখো, কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো, غور سے سن تو رضا کعب سے آتی ہے صدا, غور سے سن تو رضا کعب سے آتی ہے صدا, میرے آنکھوں سے میرے پیارے کا روزہ دیکھو, میرے آنکھوں سے میرے پیارے کا روزہ دیکھو, حاجیو شہن شاہ کا روزہ دیکھو, کعبہ تو دیکھ چکے کعبے کا بھی کعبہ دیکھو, کعبہ تو دیکھ چکے کعبے کا کعبہ دیکھو, حاجیو آؤ شہن شاہ کا روزہ دیکھو, کعبہ تو دیکھ چکے کعبے کا کعبہ دیکھو. صلو علی الحبیب
صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم. ماشاء اللہ, আসলে যখন কাবাতুল্লাহর তাওয়াফ শেষ হয়ে যাবে, হজ শেষ হয়ে যাবে, তো প্রত্যেকটা আশিকের রসুল চায় যাতে কাবারও কাবা যেটি মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর রওজায়ে আনোয়ার সেখানে হাজিরি দিতে. তো এবারও ইনশাআল্লাহ আজওয়াজাল অনেকেই যাবে. আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কা মদিনার হাজিরি নসিব করুক. আবারও বলছি দর্শক যে আজকে আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে কুরবানির ক্ষেত্রে গরুর বয়স কমপক্ষে কত হতে হবে, এটি হচ্ছে আপনাদের আজকের প্রশ্ন. তো আপনারা উত্তর দিতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের উত্তরগুলো সামিল করব. রাশেদ বাপুর কাছে যাব, আজকের বিষয় নিয়ে আলোচনা শুনব, আশিকদের শহর মদিনাতুল মুনাওয়ারা.
জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম. লেখন ভাই, আসলে যখনই আশিকদের শহর কথাকে উচ্চারণ করা হয়, অটোমেটিকলি দর্শকও এ সম্পর্কে ওনাদেরও এই বিষয় সম্পর্কে জানা হয়ে যায়, সেটা হচ্ছে মদিনা মুনাওয়ারা. নিঃসন্দেহে সেটা আশিকদের শহর, কেননা পৃথিবীর ইতিহাসে হয়তো এমন শহর নিয়ে বেশি কবিতা রচনা হয় নাই যেরকম, বা আশার রচনা হয় নাই যেভাবে মদিনা মুনাওয়ারা নিয়ে কবিতা আশার শের গজল রচনা হয়েছে. তো এটার একমাত্র কারণ হচ্ছে সেখানে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক রয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অংশ সেখানে অতিবাহিত হয়েছে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আজও ওনার রওজায়ে পাকের মধ্যে রয়েছেন. তো এটি অনেক বড় বিষয় যে মদিনা শরীফকে ভালোবাসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা. অর্থাৎ কোনো ব্যক্তিকে যখন আমরা ভালোবাসবো, তখন অটোমেটিকলি তার সম্পর্কিত যারা আছেন, তার আত্মীয় স্বজন, তার শহর, তার দেশ প্রতি একটা অটোমেটিকলি অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়. যারা আশিকে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এটা অবশ্যই এমনিতেই সাধারণভাবে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ভালোবাসবে, তখন মদিনা মুনাওয়ারা নামটি সেও খুব সম্মানের সাথে নেওয়ার চেষ্টা করবে, এবং তার এই মদিনা শরীফ নামটি যখন মুখে উচ্চারণ করবে তার মিষ্টতা অনুভব হবে এবং তার অন্তরের মধ্যে সেটা রেখাপাত করবে. দেখুন লিয়াকত ভাই, আসলে এরকম আমরা অনেক কাহিনী শুনেছি, পড়েছি, যেমন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইশকে রসুলের অবস্থা এমন ছিল যে যখন ওনার সামনে কেউ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতেন, তখন ওনার চেহারার রং পরিবর্তন হয়ে যেত. তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আলোচনা হতো, তিনি খুবই ঝুঁকে যেতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের তাজিমে. তো এটা হচ্ছে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ. এবং আরও ব্যাপারের মধ্যে আসছে যে তিনি যখন মদিনা শরীফে অধিবাসী ছিলেন, তিনি কখনও মদিনা শরীফের জুতা পরেননি, খালি পায়ে অবস্থান করতেন. এটা কিন্তু খুব টাফ একটি বিষয়। যেমন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া, ওনার সাথে আমি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার ঘরের মধ্যে আস্তানার মধ্যে আমি উপস্থিত ছিলাম, আমরা কয়েকজন ইসলামী ভাই ছিলাম। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে বাবা আপনি যে মদিনা শরীফ গিয়েছেন প্রথমবার, তখন আপনার অনুভূতি কেমন ছিল? আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম এটা। এই কথাটা আবার আমির আহলে সুন্নাত অনেকবার মাদানী মুজাকারার মধ্যেও বলেছেন। তো তখন আমির আহলে সুন্নাত আমাকে বললেন যে যখন প্রথম মদিনা শরীফে গেলেন, তিনি যখন এয়ারপোর্ট থেকে তিনি নাম বের হলেন, তো ওনার এক আমির আহলে সুন্নাতের একজন বন্ধু তিনি সেখানে আরব শরীফে থাকতেন, তো তিনি আমির আহলে সুন্নাতকে রিসিভ করার জন্য তিনি আসলেন। এখন রিসিভ করার জন্য যখন আসলেন, আমির আহলে সুন্নাতকে গাড়িতে উঠালেন, তিনি গাড়ি নিজে ড্রাইভ করছেন। এখন আমির আহলে সুন্নাত যখনই যতই মদিনা শরীফের দিকে যাচ্ছেন, উনি আমির আহলে সুন্নাত মানে খুবই ওনার আবেগটা বের হয়ে যাচ্ছে, তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলাইহি কান্না শুরু করলেন। এখন তিনি যখন কান্না শুরু করলেন, এখন ওনার বন্ধু বললেন যে আপনি একটু থামুন, এখন আপনি যেহেতু কান্না করছেন, প্রশাসনিক লোকেরা যদি দেখে যে আপনি কেন কান্না করছেন, তখন আমার উপর একটা কি যে লোকটাকে আপনি কি অপহরণ করে নিয়ে যাচ্ছেন না কিসের জন্য কি জিজ্ঞাসা করা হবে, তো আপনি কষ্ট করে কি করুন, আপনি কান্নাকে থামান। তখন আমির আহলে সুন্নাত বলছেন যে আমি কোনো অবস্থাতে কান্নাকে থামাতে পারছি না। এটা আসলে এমন একটা বিষয় যে যারাই মদিনা শরীফ গিয়েছে, উপস্থিত হয়েছে, বা যারাই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে উপস্থিত হওয়ার হাজিরে দেওয়ার সৌভাগ্য অর্জন করেছে, তারাই এটা সম্পর্কে ভালো জানে। কেননা কিছু বিষয় আছে যেগুলো বর্ণনা করে মানুষকে বলা যায় না, যেগুলো কলমও লেখা সম্ভব হয় না, কিতাবের মধ্যেও লেখা সম্ভব হয় না। তো এখন আমির আহলে সুন্নাত কী করলেন, এরপরও
কান্না
থামছে না। তখন ওই ব্যক্তি বললেন যে আমি যদি আমাকে পুলিশ জিজ্ঞাসা করে যে উনি কেন কান্না করছে, তো আমি বলবো যে আপনি একজন রোগী।
আসলে
হ্যাঁ হ্যাঁ, কিসের জন্য রোগী? তিনি বললেন যে হ্যাঁ আমি তো মিথ্যা বলবো না, রোগী মানে হচ্ছে আপনি হচ্ছেন মদিনার প্রেমের রোগী, মদিনা শরীফের রোগী, তো আমি আপনাকে বিমারে মদিনা যেটাকে বলা হয়, তো এই অবস্থা। তো এখন আমির আহলে সুন্নাত কী করলেন, তিনি বললেন যে আমি যখন প্রথম মদিনা শরীফ হাজির হলাম, তখন আমার মানে আমার অবস্থা এমন ছিল যে আমি আমির আহলে সুন্নাত জোতাও পরেননি, তখন জোতা পরেননি, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা আপনাদেরকে বলেছি। তো আমির আহলে সুন্নাত কী করলেন, যখন মদিনা শরীফে সবুজ গম্বুজ দেখলেন, তখন তিনি গাড়ি থেকে নেমে পড়লেন এবং খুবই মানে কান্না শুরু করলেন। এখন অবস্থা ছিল খুবই করুণ, কেননা খালি পা, আর মদিনা শরীফের গরমের অবস্থা আমরা সবাই জানি খুবই গরম ছিল। এখন আমির আহলে সুন্নাত বলছেন যে প্রথমে ওনা আমির সুন্নাতের তেমন একটা অনুভূতি ছিল না, পরবর্তীতে হঠাৎ করে একটা কি হলো যে খুব গরম অনুভূত হলো, তিনি কি করলেন তাড়াতাড়ি ওনার রুমাল পকেট থেকে রুমালটা বের করে সেটার উপর দাঁড়ালেন। তো বিষয় হচ্ছে যে গরমের অবস্থা আমরা জানি যে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আশিক রসুল যে মদিনা শরীফ এটিকে তাজিম করার নিয়তে তিনি কখনো সেখানে জোতা পরেননি, খালি পায়ে থাকতেন। এমনকি রেওয়ায়েতের মধ্যে আসছে, বলা হচ্ছে যে তিনি মদিনা শরীফে কোনো বাহনের উপর তিনি কি করেননি, চড়েননি। তিনি অনেক দামি দামি ঘোড়া যেগুলোকে বলা হচ্ছে যে ওনাকে গিফট করা হয়েছে, তোহফা দেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর উপর তিনি আরোহণ করেননি। তিনি সেগুলো কী করেছেন, সেগুলো অন্য কাউকে গিফট করে দিয়েছেন। কেননা মদিনা শরীফের মধ্যে তিনি ওনার বাহন অর্থাৎ যেই মাটির মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, সেই মাটির উপর তিনি
সম্মান
দেখিয়েছেন। তো আরেকটি বিষয় হচ্ছে, তিনি কখনো বলা হচ্ছে যে তিনি এই মদিনা শরীফের মধ্যে থাকা অবস্থায়, যেহেতু ওনার উনি মদিনা শরীফেরই অধিবাসী ছিলেন, তিনি কখনো সেখানে ইস্তিনজা পর্যন্ত করেননি, প্রাকৃতিক ডাকে সারা যেটা দেওয়া হয় সেটাও তিনি দেননি। তিনি কী করতেন, মদিনা শরীফের যে হুদুদ রয়েছে মসজিদে, অর্থাৎ যে হারাম শরীফ রয়েছে, হারাম শরীফের বাইরে গিয়ে তিনি তার প্রয়োজনটা সারতেন, কিন্তু এর মধ্যে তিনি কখনো এটা আপনার যেটা প্রাকৃতিক ডাকের যে বিষয়টা, তিনি ওনার প্রয়োজনটা কখনো করেননি। হ্যাঁ, যখন উনি অসুস্থ হয়েছেন সেটার বিষয়টা আলাদা, কিন্তু তাজিম তিনি চেষ্টা করেছেন খুব ভালোভাবে দেখানোর জন্য।
মাশাআল্লাহ, আসলেই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা সবসময় দেখবেন যে মাদানী চ্যানেল বলেন বা আমির আহলে সুন্নাত বলেন, এখানে সদা সর্বদা যে কোনো বিষয় নিয়ে কথা বলি না কেন, আমরা ঘুরে ফিরে মদিনাতুল মুনাওয়ারার দিকেই চলে যাই। কেন? আশিকদের তামান্না থাকে, আশিকদের মন থাকে সদা সর্বদা মদিনার দিকে। আপনি জীবনে যত কিছুই করেন না কেন, একজন আশিকের রসুলের অনেকের অনেক ধরনের এইম থাকে, অনেক লক্ষ্য থাকে, কিন্তু একটা আশিকের রসুলের এইম হচ্ছে, লক্ষ্য হচ্ছে সে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। তো এজন্য আমরা যে আশিকের কথাগুলো শুনছি, ইনারা এমনিতে আশিক হননি, ইনাদের প্রেমগুলো অতুলনীয় ছিল, বিধায় ওনারা এরকম কাজগুলো করতে পেরেছে।
এখন আসলে দেখুন, কিছু জিনিস হয়তো আমাদের বুঝে আসবে না, কিন্তু যখন মানুষ প্রেমে ভালোবাসার মধ্যে পড়ে যাবে, তখন তার সবকিছু জিনিস।
আর বাবা আমরা তো দেখি যে দুনিয়ার কোনো মানুষের মহব্বতে পড়লে আমরা অনেক কিছু করতে
পারি, অনেক কিছু করতে চাই।
আর এটা তো দোজাহের
বাদশার কিজি, এবং যেটা বৈধ, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা বলেছেন,
আল্লাহু আকবার,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামও বলেছেন হাদিসে পাকের মধ্যে, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তো এই ব্যাপারে আমরা অনেকবার অনেক হাদিসে পাক আমরা শুনে থাকি, যেমন যেটা আপনাকে বলেছিলাম যে আমরা যদি কাউকে ভালোবাসি তো ওনার ভালোবাসার কারণে ওনার সাথে সম্পর্কিত প্রত্যেকটি বস্তুকে ভালোবাসি, তাজিম করার চেষ্টা করি। যেমন জামাত আলী শাহ রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, ওনার একটি ঘটনা অনেকে হয়তো শুনলে একটু অবাক হবেন, কিন্তু বিষয়টা হচ্ছে কিন্তু এটা আসলে ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, মহাব্বত এটা মানুষকে অন্ধ করে দেয়, এবং এই অন্ধ এই জিনিসটাই কিন্তু মানুষের কামিয়াবির সফলতার চাবিকাঠি। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সাহাবায়ে কেরাম কি এরকম করেছেন, যেমন জিন্দেগিকে ওনারা ফানা করে দিয়েছেন, এমনকি রেওয়ায়েতের মধ্যে আসছে যে একজন সাহাবি উনি একটা স্বর্ণের আংটি পরেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন ওনার স্বর্ণের আংটিটি নিয়ে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি ফেলে দিয়েছেন, হয়তো আমার যতটুকু মনে পড়েছে বা নিয়ে ফেলেছেন, তো বলা হচ্ছে যে এটা তো পুরুষের জন্য এটা নিষেধ, তো তিনি ফেলে দিয়েছেন। এখন অন্যান্য সাহাবিরা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেছেন, অন্যান্য সাহাবিরা বলছেন যে আপনি স্বর্ণটা পড়লেন না, ঠিক আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাম মানা করেছেন, কিন্তু এটা নিয়ে তো আপনি বিক্রি করতে পারেন, কিন্তু তিনি বললেন যে না, যখন আমার রসুল এটাকে অপছন্দ করেছেন সেটাকে আমি কুড়িয়ে এনে আবার কি করবো, এটা ভালোবাসার একটা কি, এটা সহজ বিষয় না। তারপরে দেখা যাচ্ছে যে একজন সাহাবি তিনি অনেক বড় একটা দালান করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে যাওয়ার সময় কিছু বলেননি, শুধু সেটা দেখে মুখকে কালো করেছেন, ওই সাহাবি সেটাও দেখে নাই, কারো কাছ কারোর মাধ্যমে শুনেছে যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়েছে, তিনি কি করলেন পুরো যে একটা বিল্ডিং একটা ইমারত একটা প্রাসাদ তিনি কি করলেন সেটাকে আবার ভেঙে দিলেন। এটা হচ্ছে এটা চারটিকানি বিষয় নয় লিয়াকত ভাই, এটা অনেক বড় বিষয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তারা নিজের জীবনকে নিজের সম্পদকে বিসর্জন দিয়েছেন। তো যেটা বলছিলাম যে পীর জামাত আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় একজন বুজুর্গ, ওনার একটি অনেক আসলে বিশেষ করে যারা মদিনা শরীফে হাজিরি দিবে মদিনা শরীফে যাবে তাদের জন্য অনেক একটা বড় বিষয় শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে উনি একবার ইয়ার মধ্যে আসছে যে অনেকটা এরকম যে উনি একবার ওনার মুরিদদেরকে নিয়ে তিনি মদিনা শরীফে সফরে গেলেন, তো কোনো একটা মুরিদ একটা মদিনা শরীফের একটা কুকুরকে ঢিল মেরে খুবই আঘাতপ্রাপ্ত করেছিলেন। তা এখন ওনাকে কেউ বললেন যে বা ওনার কোনো মুরিদ বললেন যে অমুক ব্যক্তি আপনার একজন মুরিদ মদিনা শরীফের একটি কুকুরকে কষ্ট দিয়েছে ঢিল মেরে পা আঘাত করেছে পায়ে। এখন তিনি কি করলেন, তিনি এই কথাটা শোনার পর সাধারণত আমরা যদি শুনিয়ে বললেন যে আমরা এটাকে অন্যভাবে নেব, কিন্তু তিনি কি করলেন ওই তার মুরিদদেরকে তিনি হুকুম দিলেন যে কোনো প্রকারে সেই কুকুরটিকে যেন ধরে আনা হয় উপস্থিত করা হয়। সেই কুকুরটাকে তারা খুঁজে বের করে ওনার সামনে আনলেন এবং তিনি কি করলেন দেখুন, এটা কিন্তু মানে অস্বাভাবিক, আমরা বলবো আমাদের জীবনের মধ্যে যে আমাদের আকলের মধ্যে আমাদের জ্ঞানের মধ্যে সেই জিনিসটা আসবে না। যেমন তিনি কি করলেন, সেই কুকুরটার সামনে কাছ থেকে ক্ষমা চাইলেন নিজের মুরিদের জন্য যে আপনি আমার মুরিদকে ক্ষমা করুন, কেননা আপনি হচ্ছেন মদিনা শরীফের অধিবাসী, আপনি হচ্ছেন মদিনা শরীফের অধিবাসী, মদিনা শরীফে থাকেন, আপনি আমার আমার মুরিদকে ক্ষমা করুন এবং আমাকে ক্ষমা করুন। সাথে সাথে তিনি কি করলেন, তিনি মাংস উন্নত মানের মাংস বা মুরগি ফ্রাই যেটা বলি মাংস সেই কুকুরটাকে খাওয়ার জন্য দিলেন। এটা কিন্তু আমরা যদি সাধারণভাবে বলি যে আমরা সাধারণভাবে মাথার মধ্যে আসবে যে এটা পাগলের বিষয়, হ্যাঁ সাধারণত, কিন্তু আশেকদের জন্য আশেকরা তো এমনিতে কি হয়ে থাকেন, আশেকরা তো আপনার কি বলে এটাকে,
এই জন্য আমি শুনলাম দাদা মুজিকার বলে যে ইশকের কথা সবাই বুঝবে না।
যেমন দেখুন একজন মসজুব বুজুর্গ রহমতুল্লাহ, একজন মসজুব বুজুর্গ, তিনি ওনাকে কি করলেন, কিছু ব্যক্তি কিছু ছোট ছোট বাচ্চারা ঢিল মারা শুরু করলেন। এখন তিনি একজন বুজুর্গ, তিনি আলিম, তো তিনি বাচ্চাদেরকে বললেন যে তোমরা ওনাকে ঢিল কেন মারছো, তো ওই বাচ্চারা বলছে যে যদি উনি যা বলছে তা যদি আপনারা শুনেন আপনি শুনেন তাহলে আপনিও তাকে ঢিল মারবেন। তো তিনি বললেন যে ওনা জিজ্ঞেস করলেন কি বলেছে, তো বাচ্চারা বললো যে তিনি নাকি আল্লাহকে দেখেন বা আল্লাহকে দেখেছেন। এখন তিনি বললেন যে আসলে তো এটা তো কিরকম বিষয়ে জিজ্ঞাসা
করার কথা,
হ্যাঁ এটা পাগলের কথা, আপনার ওনাকে জিজ্ঞাসা করেছেন আপনি কি এই কথা বলেছেন, হ্যাঁ এই কথাটা আমার বুঝে আসছে না। তো তিনি বললেন যে ওই মজ্জুব বুজুর্গ বললেন যে আল্লাহর পাগল আল্লাহকে দেখবে না, বা আল্লাহর পাগল আল্লাহকে দেখে না, সেই বিষয়টা আমার, সেই বিষয়টা যে আপনি বুঝছেন না সেটাও আমার বুঝে আসছে না।
আল্লাহ,
তো বিষয়টা হচ্ছে এটা, এটা অন্য বিষয়। তো এটা বিষয় হচ্ছে যে যারা পাগল মানে আমরা মনে করি যে উদ্ভট পাগল, হ্যাঁ ওইভাবে না, পাগল হচ্ছে যে অর্থাৎ আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পাগল হই সেটা তো অনেক বড় বিষয়,
দামি জিনিস।
আচ্ছা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে যদি কেউ পাগল হয় তার সেন্স কিন্তু লেস হবে না, তার তার মানসিকতা, তার সেন্স কিন্তু আরো বেড়ে যাবে।
আচ্ছা,
কেমন? যেমন আমরা শুনেছি যে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে যে ওনার রং পরিবর্তন হয়ে যেত এবং উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজমে তিনি ঝুঁকে পড়তেন, তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এরকম করেন কেন? তিনি বললেন যে আমি যা দেখি তা যদি তোমরাও দেখতে তাহলে তোমরা আমাকে এই প্রশ্নটি করতে না।
বেশ,
বুঝা গেল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশেক হয়েছে, পাগল হয়েছে, তাহলে তার মর্যাদাটা অনেক বেড়ে গেছে। শুধু তাই নয় লেখক ভাই, আমি আসলে যখন এই বিষয়গুলো নিয়ে পড়ছিলাম খুব সুন্দর কিছু হাদিসে পাক আমার কিছু বর্ণনা আমার কাছে চলে এসেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করা, যে এটাকে মদিনা শরীফকে আমরা কেন ভালোবাসি, যে এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ আছে বলে। তো বলা হচ্ছে যে ইমাম সোহাইব হারিফিস রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ এটি জিয়ারত করার কারণে জিয়ারতকারীদের জন্য 10টি কারামত বা 10টি মর্যাদা তাদেরকে দান করা হবে। একটি হচ্ছে সে উচ্চ মর্যাদার অধিকারী হবে, দুই হচ্ছে সে তার উদ্দেশ্য পূরণ হবে বা উদ্দেশ্য পূরণে সে সফল হবে, তিন নম্বর হচ্ছে তার চাহিদা পূর্ণ হবে। আজকে আমাদের কাছে অনেক রকম চাহিদা, আমাদের অর্থাৎ চাহিদারই শেষ নাই, কিন্তু আমরা যদি সাহাবায়ে কেরামের আদর্শ দেখি বা বুজুর্গানে কেরামের আদর্শ দেখি, বিশেষ করে সাহাবায়ে কেরামের আদর্শ যদি আমরা দেখি, তাদের জীবন যদি আমরা দেখি, যে ওনারা যখনই কোনো প্রয়োজন হয়েছে, কোনো কিছুর প্রয়োজন হয়েছে, কোনো কিছু ওনাদের সমস্যার সম্মুখীন হয়েছে, ওনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার আমি ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা জানি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত। আচ্ছা, কারো সন্তান হারিয়ে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান হারিয়ে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অজিফা দিলেন, দেখা গেল যে তিনি সেই অজিফা পড়লেন, দেখা গেল যে শুধু সন্তান নয় সন্তানের সাথে আরও অনেক কিছু চলে আসলো। তো এরকম যখনই সাহাবায়ে কেরামের কোনো ওনারা কোনো পেরেশানির মধ্যে পড়তেন, কোনো চাহিদা ওনাদের থাকতো, ওনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতেন। তো এমনিতেও যেটা আমরা এখানে বলছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ এটি জিয়ারতকারীদের জন্য তার চাহিদা পূরণ হবে। আচ্ছা, চার নম্বর হচ্ছে সে দান অনুদান করার সামর্থ্যবান হবে। অনেক ব্যক্তি এমন আছে যারা হয়তো দান করার সামর্থ্য থাকে না, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের বরকত এমন যে সে ব্যক্তি ধনী হবে, এটার অর্থ হয়তো পারে এরকম। আচ্ছা, সে ধ্বংস এবং ক্ষতি হতে নিরাপত্তা লাভ করবে, তার দুষ্টুতি হতে সে পবিত্র হবে, তার সমস্যার সহজ সমাধান হবে, দুর্ঘটনা থেকে সে নিরাপদ থাকবে এবং সে আখিরাতে উত্তম প্রতিদান লাভ করবে এবং পূর্ব এবং পশ্চিমের রব তাআলার দয়া অর্জিত হবে। এটার অর্থ দেখুন লিয়াকত ভাই, যে একজন ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ শুধু জিয়ারত করার কারণে, দেখার কারণে তার যদি এমন অবস্থা হয়, তাহলে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কীরকম শান ছিল। এখানে একটি বিষয় লিয়াকত ভাই, যে আমরা দুনিয়ার মধ্যে যে অনেক রকম সমস্যার মধ্যে থাকি, কিন্তু আমাদের একটা জিনিস, আমাদের বাঙালি বা ভারত উপমহাদেশের একটা লোকদের একটা বিষয় দেখা যায়, বিশেষ করে বাঙালিদের আমি যতটুকু জানি, যে আমরা বৃদ্ধ বয়সে গিয়ে আমরা হজ করার জন্য যাই বা মদিনা শরীফের দিকে যাই, আর আমরা মনে করি যে আমরা হজ করতে গেলে আমরা মদিনা শরীফ যাব। কিন্তু প্রত্যেক মুসলমানের এটা হওয়া উচিত যে কমপক্ষে তার চেষ্টা থাকা উচিত যাতে সে মদিনা শরীফে তার যেন হাজির হয়, মদিনা শরীফে গিয়ে যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া হয়, তার জিয়ারত করা হয়। কেননা আমরা পড়েছি যে অনেক রকম চাহিদা আমাদের থাকে, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি আমরা যাই তাহলে আমাদের চাহিদাগুলো পূরণ হবে। এবং বুজুর্গানের দিনের কিন্তু তরিকা এরকম ছিল, তারা যে কোনো প্রকারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার চেষ্টা করতেন।
বেশক সেটাই। আর একটা হচ্ছে বাপু, যে আমরা অনেকে মানে মনে করি যে হজে আসলাম এমনি মদিনা শরীফ ঘুরে আসি, একটা যে তামান্না নিয়ে যাওয়া, একটা যে মানে মানে আশা নিয়ে যাওয়া, ওইটাও কিন্তু মানে আমাদের কেফিয়ার থাকা চাই ইনশাআল্লাহ। সে সম্পর্কে আমরা আলোচনা শুনবো বাপু থেকে। আমাদের কিছু দর্শকের কল আছে, হয়তো কলগুলো সামিল করে নি, প্যাকেজও আছে ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দেবেন।
আমার নাম মোহাম্মদ ইসমাইল, লাকসাম থেকে।
জি,
আপনাদের এই মাদানী সুলতান আমার কাছে এতই ভালো লাগে যে আমার মনে হয় সারাদিন সারা রাত দেখি, একবার নামাজের পরে পরে, খাবার পরে, ঘুমাবার পরে যেন আমি এইটা দেখি থাকি, আমার কাছে এত ভালো লাগে।
মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিক, আপনাকে এভাবেই দেখতে থাকেন এবং অপরকেও দেখার দাওয়াত দিতে থাকেন, ইনশাআল্লাহ আজ্জাল আরো বরকত নসিব হবে। জি, নেক্সট কল।
আমি তো আসছি মহানন্দ থানা থেকে, আপনি এই অনুষ্ঠানটা দেখতে অনেক সুন্দর লাগছে, আমার জন্য দোয়া করবেন।
ইনশাআল্লাহ দোয়া করব। জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ মামুন মিয়া, আমি গাইবান্ধা থেকে বলছি। আমি কোপিন মারেন বলি দেখি খুব ভালো লাগে, তো দেখি আমরা অনেক কিছু শিখতে পারি।
জি, নেক্সট কল।
বগুড়া নাগাইপাড়া থেকে, আমি মাদারি চ্যানেল দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, আমি মাদারি চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন।
ইনশাআল্লাহ দোয়া করার চেষ্টা করব, আমাদের জন্য দোয়া করবেন। সোশ্যাল মিডিয়াতে অনেকে আছে, সালাউদ্দিন ভাই আছেন, মোবারক হোসেন ভাই আছেন আরব শরীফ থেকে, ইমরান ভাই আছেন, এরপর ইমাম হোসেন ভাই আছেন, মাশাআল্লাহ লিখেছেন, মিজানুর রহমান ভাই আছেন, এরপর শাহ আলম ভাই আছেন, আরও অনেকেই আছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে বরকত দান করুক। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, নামগুলো পড়ছি। বিনতে কালাম আছেন নাগুনিয়া থেকে, সৈয়দপুর থেকে আছেন, এরপর টাঙ্গাইল থেকে আছেন বিনতে আসাদুজ্জামান, এরপর আছেন মোহাম্মদ মুক্তার হোসাইন ফটিকচুরি থেকে, জহিরুল ইসলাম জহির ভাই হবিগঞ্জ থেকে আছেন। অনেকে আজকে প্রশ্নের উত্তর দিচ্ছেন, আবারও জানিয়ে রাখি যে আজকে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়েছিল যে কুরবানির ক্ষেত্রে আমাদের গরুর বয়স কমপক্ষে কত হতে হবে। আমরা যে গরু কুরবানি করি, তো গরুর বয়স কমপক্ষে কত হতে হবে কুরবানির ক্ষেত্রে, এটা আপনাদের প্রশ্নের আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন, আজকে আপনাদেরকে এটার উত্তর দিতে হবে। তো আপনারা উত্তর দিতে থাকুন, ইনশাআল্লাহ আজাল আমরা উত্তর সামিল করব। আসুন আজকে দেখি কি প্যাকেজ আমাদের জন্য রেডি করা হয়েছে, আর প্যাকেজটিতে কি দেখানো হবে। জি,
যখন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরিফ আনেন, হালিমা সাদিয়া সহ অসংখ্য ধাত্রী, অনেক ধাত্রী, তিনারা এই তায়েফ থেকে চলতে চলতে মক্কাতুল মুকাররমাতে পৌঁছেন। মা হালিমা, তিনি অত ধনাঢ্য ছিলেন না, দরিদ্র ছিলেন, তিনিও ওই সাথীদের সাথে, ধাত্রীদের সাথে তার গাধার উপর আরোহণ করে চলতে লাগলেন। তার যে কাফেলা ছিল, ওই কাফেলাতে প্রিয় ইসলামী ভাইয়েরা, তিনি সবার পিছনে পড়ে যেতেন, কারণ তার যে গাধাটি ছিল, তার যে বাহনটি ছিল, সেই বাহনটি ছিল অত্যন্ত দুর্বল। সবাই যখন পৌঁছে গেল, ধনাঢ্য ঘরে সন্তানদের নিয়ে নিল, কিন্তু এর বাবাজান যেহেতু ছিল না, কেউ নিতে চাইল না। সর্বশেষ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে শরীফ নিয়ে গেলেন, তার উদ্দেশ্য বলতে লাগলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে আমি যদি লালন পালন করি তাহলে আমি হয়তোবা একটি বিনিময় পাব। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এ কথা শুনে চোখের অশ্রু ছেড়ে দিলেন, বললেন আমারই সন্তান গর্ভে থাকা অবস্থায় তো তার বাবা ইন্তেকাল করেছে, হয়তো আমি ততটুকু বিনিময় দিতে পারবো না যতটুকু সবাই দেয়। তখন মা হালিমা বলল, ঠিক আছে আমাকে আপনার সন্তানকে দেখান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যখন আমার প্রিয় আকা মাদানী আলে মুস্তফা আলাইহি সালাতু ওয়াসসালামকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়কে সরিয়ে দেখলেন, দেখলেন এক নূরানি, চাঁদের টুকরা, চাঁদের চেয়ে উজ্জ্বল সুন্দর চেহারা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুচকে হাসি দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার প্রিয় আলাইহিস সালামের মুচকে হাসি দেখে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেকারার হয়ে গেলেন, তিনি সব কিছু ভুলে গেলেন, তাকে কুলে তুলে নিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তিনি বলতে লাগলো আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমি তাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সরকার সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামকে সাথে নিয়ে, কুলে তুলে নিয়ে তিনি তার আরোহীর উপর আরোহণ করলেন, যেই গাধা সকলের পিছনে পড়ে গিয়েছিল। কিন্তু সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আলআজিম, সরকার সাল্লাল্লাহু আলাইহি সালাম যখন আরোহণ করলো, সেই গাধা সকলের আগে চলে যাচ্ছে, তার সাথীগণ বলছে হে হালিমা তুমি কি নতুন আরোহণ কিনেছ, গাধা নিয়েছ? বলে না না, নতুন কোনো আরোহণ কিনিনি, গাধা নেয়নি, কিন্তু নতুন আরোহী এসেছে, নতুন আরোহীর সৎকায় আল্লাহ তাআলা আমার সেই জীর্ণ শীর্ণ, সেই দুর্বল গাধাকে শক্তিশালী করে দিয়েছেন, যেন রহমত আমার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এমনইভাবে যখনই হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে থাকে, আর রহমত যেন তার সাথে সাথে অগ্রসর হতে থাকে, যেই গাছের মধ্যে খেজুর ছিল না সেই গাছের মধ্যে খেজুর চলে আসে, যে ছাগল দুধ দিত না সেই ছাগলের মধ্যে দুধ চলে এসেছে।
মাশা আল্লাহ। মোবালিকে দাওয়াত ইসলামের মাধ্যমে আমরা প্রতিনিয়ত একটি ক্লিপস দেখে থাকি, তো মক্কা মদিনার স্মৃতিও আমাদের সামনে ভেসে আসে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে সেখানে সশরীরে গিয়ে এগুলো দেখার সেই তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আজ্জাল আরও যে পর্বগুলো আছে আমাদের, ইনশাআল্লাহ প্রতিদিন আপনাদেরকে কোনো না কোনো প্যাকেজ দেখানোর মাধ্যমে মক্কা মদিনার স্মৃতিগুলো তাজা করার চেষ্টা করব। আসুন আবারও আমরা আনিস ভাইয়ের কাছে ও ইনশাআল্লাহ কালাম শামিল করবো, এরপর আবারও রাশেদ বাবুর কাছে আসবো। জি
میں بلانا بار بار یا نبی مجھ کو مدینے میں بلانا بار 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 آؤں بنے بار بار آؤں بنے آخر مدینے میں مزار یا نبی 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 ہے ہے ہوائیں مہکی مہکی تو فضائے خوشگوار ہیں ہوائیں مہکی مہکی تو فضائے خوشگوار ذرہ ذرہ ہے مدینے ذرہ ذرہ ہے مدینے کا یقیناً نور بار یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی مجھ کو مدینے میں بلانا بار 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 آؤں بنے آخر مدینے میں مزار یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی کاش جب آؤں مدینے خوب طاری ہو جنوں کاش جب آؤں مدینے خوب طاری ہو جنوں ہو گرے با چاک سینا ہو گرے با چاک سینا چاک دامن تار تار یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی او مدینہ ہی مدینہ ہر گھڑی ورد زباں ہو مدینہ ہی مدینہ ہر گھڑی ورد زباں بس مدینہ ہی کی ہو بس مدینہ ہی کی ہو تکرار لب پر بار بار یا نبی 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 گنبد خضرا کی ٹھنڈی ٹھنڈی چھاؤں میں میرا گنبد خضرا کی ٹھنڈی ٹھنڈی چھاؤں میں میرا خاتمہ بالخیر ہو خاتمہ بالخیر ہو اے کاش میرے کردگار یا نبی 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 عرصائے محشر میں آقا آج رکھ لاج رکھنا آپ ہی عرصائے محشر میں آقا لاج رکھنا آپ ہی عرصائے محشر میں آقا لاج رکھنا آپ ہی دامن عطار ہے سرکار بے حد داغدار یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی مجھ کو مدینے میں بلانا بار بار یا نبی مجھ کو مدینے میں بلانا بار 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 آؤں بنے بار بار آؤں بنے آخر مدینے میں مزار یا نبی 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 یا نبی
صلی اللہ تعالی علی محمد দর্শক আমরা কালাম শুনে নিয়েছি। আবারও বলে দিচ্ছি আজকে আপনার উদ্দেশ্য প্রশ্ন ছিল কুরবানির ক্ষেত্রে গরুর বয়স কমপক্ষে কত হতে হবে, তো আপনার উত্তর দিতে থাকুন। ফিরে যাচ্ছি আবারও রাশেদ বাপুর কাছে। জি
মাশাআল্লাহ। লেখন ভাই, যে বিষয় নিয়ে আমরা আসলে কথা বলছিলাম এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী, সেটি হচ্ছে যে মদিনায় মনওয়ারা মানুষকে এমনভাবে পাক পবিত্র করে দেয় যেভাবে আগুনের ভাতটি লোহার মরিচা পরিষ্কার করে দেয়। আরেকটি হাদিসে পাক, যে ব্যক্তি আমার কবর জিয়ারতের জন্য আসে এবং অর্থাৎ রওজা শরীফ জিয়ারতের জন্য আসে এবং আমার ছাড়া তার আর কোনো উদ্দেশ্য থাকে না, অর্থাৎ আমি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না, তাহলে আমার উপর হক হলো যে কিয়ামতের দিন তার শাফাত করা।
আল্লাহ।
আরেকটি হাদিসে পাক, যে আমার জাহেরি ওফাতের পর হজ করে অতঃপর আমার কবর মুবারকের জিয়ারত করে, মূলত সে আমার জাহেরি হায়াতেই আমার জিয়ারত করলো। তো লেখন ভাই, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আহ্বান করেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ দেখার জন্য,
জিয়ারত
করার জন্য,
এখানে কিন্তু অনেক অজানা অজানা প্রশ্নের মানে জানা হয়ে যাবে, অনেক অনেকের মানে কি বলবো সমস্যার
সমাধান হয়ে যাবে, যে হাদিসে পাক এগুলো
হাদিসে পাক।
আরেকটি হাদিসে পাক, যে শুধু আসার জন্য বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দিকে নিজের রোজা শরীফ দেখার জন্য বলেছেন, সাথে সাথে আরেকটি কথা বলেছেন যে এই হাদিসে পাকটি হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মদিনা শরীফে মৃত্যুবরণ করতে পারে সে যেন সেখানেই মৃত্যুবরণ করে, কেননা আমি মদিনায় মৃত্যুবরণকারীদের জন্য সুপারিশ করতাম। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার জন্য বলছেন, আহ্বান করছেন এবং সাথে সাথে মদিনা শরীফে যেন মৃত্যুবরণ করে তার জন্য বলেছেন। মুফতি আহমদ নাঈমী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে একাংশের মধ্যে বলেন যে যে আমাদের প্রত্যেক মানুষের চেষ্টা করা, যারা যাদের আশা যে মদিনা শরীফে মৃত্যুবরণ করবে, তাদের উচিত আসলে সেটা নিয়ে চেষ্টা করতে থাকা। কিভাবে? সেটা হচ্ছে বৃদ্ধ অবস্থায়, বা যখন মানুষ সাধারণত বেশিরভাগ সময় বৃদ্ধ, আমরা আমাদের মধ্যে যেটা প্রচলন শেষ সময়ে মৃত্যু অর্থাৎ বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করে, তো চেষ্টা করা যে বৃদ্ধ অবস্থায় যেন সেই মদিনা শরীফের মধ্যে অতিবাহিত করা। এবং অনেক বুজুর্গানে কিরামকে দেখা যায় বা অনেক ব্যক্তিকে দেখা যায় যারা বৃদ্ধ অবস্থায় মদিনা শরীফে তারা অতিবাহিত করেছেন। মুফতি আহমদ নাঈমী রহমতুল্লাহ বলছেন যে অনেক ব্যক্তি এমন আছেন যারা ৪০ বছর পর্যন্ত মদিনা শরীফের মধ্যে অপেক্ষা করছেন যে মৃত্যুবরণ করার জন্য। এমনকি বলা হচ্ছে তারা মদিনা শরীফ থেকে তারা বাইরেও যান না কখনো, কেননা তাদের মনের মধ্যে এই জিনিসটা থাকে, ভয় থাকে যে যদি আমি মদিনা শরীফ থেকে বাড়ি যাই, সেখানে যদি মৃত্যুবরণ করি তাহলে আমি এটার ফজিলত পাবো না। এমনকি হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে আপনার দ্বিতীয় সারির ইসলামের দ্বিতীয় খলিফা এবং হযরত আবু বকর সিদ্দিকের পরে ওনারই স্থান, তিনিও কি মদিনা শরীফে মৃত্যুবরণ করার জন্য দোয়া করতেন আল্লাহ তাআলার দরবারে, হে আল্লাহ আমাকে যেন মদিনা শরীফে মদিনা শহরে যেন আমাকে আমার যেন শাহাদাতের মত হয়, এবং তার সেই দোয়া কবুল হয়েছে, তিনি মদিনা শরীফে শাহাদাতের মৃত্যুবরণ করেছেন। তো এরকম হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মপদ্ধতি কিন্তু এরকম ছিল যে তিনি বাইরে বেশি যেতেন না, কোথাও যদি যেতে হতো প্রয়োজনে কাজ সেরে খুব তাড়াতাড়ি তিনি আবার মদিনা শরীফে ফিরে আসতেন। অর্থাৎ ওনাদের মনের মধ্যে একটা বেচেনি একটা অস্থিরতা থাকতো যে আমি আমার মৃত্যু যদি মদিনা শরীফের বাইরে হয়ে যায়। তো এটার একটা ফজিলত আমরা শুনেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত মাঝে হবে। দেখুন, যাদের মৃত্যু মদিনা শরীফ হবে তার মতো ভাগ্যবান সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীর মধ্যে নেই, হবে না, এবং সাথে সাথে তার যদি দাফনও হয়ে যায় সেখানে জান্নাতুল বাকিতে তাহলে সোনায় সোহাগা। কেননা এটা তো মনে করেন মদিনার বারো চাঁদ লেগে গেছে, এরকম আমরা যেটা বলি যে সেখানে সাহাবাই কিরামের মাজার শরীফ, সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, সেখানে তো কেউ যদি মৃত্যুবরণ করে কারো যদি দাফন হয় সেখানে তো তার আজাব হবে বলে কোনো কথা নেই। আমরা তো ভালো ধারণা করি যে হয়তো হুজুর আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুসিলাই এই পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় আমরা আপনার মদিনা শরীফ থেকে বাইরে মক্কা শরীফ থেকে বাইরে আমাদের দেশেও আমরা মানুষের জন্য দোয়া করে থাকি। তো যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যেখানে আরাম করছেন সেখানে যদি কেউ মৃত্যুবরণ করে সেখানে যদি কারো দাফন কাফন হয়
তারা, আমরা কেমন সৌভাগ্যবান যে এমন একজন পীর সাহেবের মুরিদের অনুসারী আমরা।
জি আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই এই জিনিসটা তো আমরা তো এগুলো তো আপনার খুব বড় ব্যক্তিদের ছাড়া যারা খুবই বেশি জ্ঞান রাখেন তারা ছাড়া তো এই জিনিসটা সবারই আসা আসে না। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া এটা আমাদের জন্য একটা রহমত যে আমরা ওনার মুরিদ হয়েছি, ওনার তালিব হয়েছি, ওনার সৎকায় আমাদের এই জিনিসটা আমাদের অন্তরের মধ্যে আমাদের ব্রেনের মধ্যে জাগ্রত হয়েছে যে আমাদের মৃত্যুটা যেন কি হয় মদিনা শরীফে হয়। এবং হুজুর পাক
বাবু দেখেছেন আমরা আশিকদের শহর কেন বলি যে মানে আমরা মদিনা শরীফের সাথে এমন কোন ওয়ার্ড ইউজ করতে আমাদের দ্বিধাবোধ হয় যেগুলো মানে আমাদের মানানসই
না,
অথচ করলে কিন্তু গুনাহ হবে না,
গুনাহ হবে না। যেমন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া তিনি ওনার জীবনের মধ্যে ওনার লেখা আছে যে উনি যখন মদিনা শরীফে গেছেন তো যেহেতু মদিনা মানে শহর, আরবের মধ্যে মদিনা মানে শহর, তো এটাকে যদি আপনি শহর হিসাবে নেন এটা অন্য বিষয়, আর আপনি যদি মদিনা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হিসাব চিন্তা করেন তাহলে এটা
অনেক বিষয় বড়।
তো এখন যেহেতু আমরা ম্যানহোলের ঢাকনার মধ্যে, এটা ম্যানহোল বলতে আমাদের লাগছে ওখানে তো সাধারণত থাকে লেখা থাকে, তো ওখানে মদিনা লেখা আমির আহলে সুন্নাত সেটাকে চুমু খাচ্ছেন, সেটা আমরা আগে পুরানো ফয়জানা সুন্নাতে পড়েছি। তো কেউ একজন ওনাকে দেখে বললেন যে আপনি এটা তো মদিনা মানে শহর, আপনি এখানে কেন চুমু খেলেন, তিনি বললেন যে আমির আহলে সুন্নাত ওনার দিকে ইয়া করেন না, কিন্তু বিষয়টা হচ্ছে যে ভালোবাসা
ইশক
ইশক মোহাব্বত, যে এমনিতে আপনি যদি একটা কাগজের টুকরো পড়ে থাকে কোথাও সেখানে লেখা থাকে যদি মদিনা, আপনি কি করবেন, আপনি স্বাভাবিকভাবে সেটা উপরে উঠাবেন, সেটাকে চুমু খাবেন। একজন আশিক রসুল একজন মুসলমান হিসেবে এটা সবাই করবে যে মদিনা শরীফের সবুজ গম্বুজের ছবি যদি কোথাও তশরিফ নিয়ে থাকে এটা তো এমনিতেই সাধারণত ওইটা তো আরো বেশি বিষয় যে এটাকে আপনি পকেটে রাখবেন, এটা আপনি চুমু খাবেন। তো যেখানে মদিনা শরীফের এটা এটা হচ্ছে ভালোবাসার বিষয়, এগুলো নিয়ে তো আসলে বোঝানো সম্ভব না। এটা হচ্ছে যে যাদের ভালোবাসার মন মানসিকতাটা হয়ে যায় বা আল্লাহ তাআলার দয়া যাদের উপর হয় তাদের কিন্তু অটোমেটিক সেই জিনিসটা বুঝের মধ্যে চলে আসে
মাশাআল্লাহ। তো আমরা অনেক সময় দেখি বাপু যে যেহেতু আশিকদের শহর আশিকদের মিলন মেলাও সেখানে হয়, কিন্তু অনেকে মানে শুধুমাত্র মানে আরব শরীফ গিয়েছি হজ করার সৌভাগ্য হয়েছে এর সুবাদেও সেখানে যায়, কিন্তু সেখানে যে আদব আশিকের শহরদের যে আদব সেই আদবটুকু তাদের
দেখুন লেখত ভাই আসলে সেটা যাওয়ার আগে আসলে প্রত্যেক মানুষের উচিত যে কোনো একজন আদবওয়ালা মানুষের কাছ থেকে বুজুর্গ ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়ে যাওয়া, এবং বিশেষ করে এখন যেহেতু সেটা যদি কেউ না পায় তাহলে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া দুইটা বইয়ের বিষয়ে খুব ভালো বলেছেন। একটা হচ্ছে রফিকুল হারামাইন, অর্থাৎ হারামাইন শরীফ আইনের বন্ধু রফিক বন্ধু, তো সেইটা যদি পড়ে কেউ যায় তাহলে আমি আশা করি হয়তো ইনশাল্লাহ ওই ব্যক্তি তার দ্বারা কোনো বেয়াদবি হবে না। দ্বিতীয় আরেকটি বইয়ের বিষয়ে বলেছেন যে আশিকের রসুলের 130টি ঘটনা, এই বইটাও অনেক উপকারী, এটা যদি কেউ পড়ে তাহলে কিছু এমন ফিলিংস আপনার জন্মাবে যে এটা হচ্ছে এটা অন্যরকম। যেমন এই বইয়ের মধ্যে আছে যে একবার বলক শহরের একটি বাদশাহকে দেখলেন যে কেউ তিনি ছেঁড়া ফাটা ময়লা কাপড় পরে মানুষকে পানি খাওয়াচ্ছেন মদিনা শরীফে, তিনি একজন বাদশাহ ছিলেন, এখন একজন ব্যক্তি ওনাকে বললেন যে আপনি তো অমুক শহরের বাদশাহ, তো আপনার এই পরিণতি কেন, আপনি এই অবস্থা মানুষকে পানি খাওয়াচ্ছেন এরকম কেন, বাদশাহ তো এরকম থাকে না। তো তিনি বললেন যে আমি আমি হচ্ছে একটি শহরের বাদশাহ, বালক শহরের বাদশাহ বা অমুক শহরের বাদশাহ, কিন্তু এখানে তো বাদশারাও ফকির,
আল্লাহ
এই দরবারে বাদশারাও ফকির, তো আমি বাদশাহ এখানে কিভাবে বাদশাহগিরি করবো, আমাকে আমাকে তো ফকির ফকিরের বেশি থাকতে হবে, আমি তো এই দরবারের ফকির।
উস গলি কা গদা হুঁ মে জিস মে, উস গলি কা গদা হুঁ মে জিস মে, মাঙ্গতে তাজদার ফিরতে হে, মাঙ্গতে তাজদার ফিরতে হে।
আল্লাহ,
তো ওই ব্যক্তির প্রশ্নকারীর ওই জিনিসটা কিন্তু তার খুব মানে মনের মধ্যে একটা দাগ কাটলো যে আসলেই তো। এরপরে তিনি কি করলেন, আরেকজন মিশরের বা অন্য একজন বাদশাহকে দেখলেন যে তিনি শান শওকতে কাপড় পরে একদম খুব আলিশান ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার আসছেন। হ্যাঁ, তিনি সামনে দাঁড়ালেন, বললেন যে আপনার কি ভয় হচ্ছে না, আপনি কার
দরবারে এসেছেন,
কোন দরবারে এসেছেন, আপনি অমুক শহরের বাদশাহ, এখানে তো বাদশাহগিরি নাই। দেখুন আসলে ওই জিনিসটাও কিন্তু অন্যরকম, এটাও আসলে দাগ কাটার মতো। তিনি বললেন যে আমি ঠিক আছি ওই শহরের বাদশাহ, কিন্তু সেই বাদশাহ আমাকে কে দিয়েছে, নিশ্চয়ই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পুরো সবকিছু দুনিয়া সবকিছু বন্টন হয়, এটা তো হাদিসে পাক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে পাকের সম্মান, আল্লাহ তাআলা হচ্ছে দানকারী, আমি বন্টনকারী।
আল্লাহ
আল্লাহ তাআলা তো আমাকে বাদশাহ দান করেছেন, বাদশাহ কিন্তু বন্টন করেছেন আমার রাসূল, তো আমার রাসূল যেহেতু আমাকে বাদশাহ বানিয়েছেন, তো আমাকে আমার রাসূলকে আমি দেখানোর জন্য এসেছি যে তিনি আমাকে বাদশাহ বানিয়েছেন, আমি ওনার কাছে এসেছি।
দুইজনেই দুইজনের জায়গায়,
এটা হচ্ছে যে ভালোবাসার একটা বিষয়, যে
বেশক
এটা হচ্ছে অন্তরের একটা বিষয়, এটা হচ্ছে এটা এগুলো নিয়ে আসলে আপনি যদি কম্পেয়ার করেন এটা এরকম এটা এরকম এটা কখনো সম্ভব না। হ্যাঁ, যেটাই করবেন সেটা আদবের সাথে, ভালো নিয়তের সাথে আপনাকে করতে হবে। যেমন অনেক অনেক বুজুর্গানি কিরাম এমন ছিলেন যে যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যেতেন ওনারা সালাম আরজ করতেন, এমনকি ওনারা সালামের উত্তর পর্যন্ত শুনতেন, এমনকি অনেকে এমন আমরা শুনেছি যে একজন বুজুর্গ এমন ছিলেন যে উনি সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কিছু কসিদা লিখেছেন, সেগুলো যখন পড়লেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বের করে দিয়েছেন, তার সাথে মুসাফা করেছেন। তো এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে ভালোবাসার অন্তরের যখন নিয়তটা যখন এদের পবিত্র হয় এবং ভালোবাসার ক্লাসটা যখন একদম মানে শেষ পর্যায়ে চলে যায় তখনই তো সম্ভব, তাই না? যেমন একজন বেদুইন বা একজন ব্যক্তি, এরকম অনেক ঘটনা এমন আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উনি কান্না করেছেন এবং আয়াত পড়েছেন, দেখা গেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে স্বপ্ন দেখিয়েছেন যে এই ব্যক্তিকে বলো তার সুপারিশ গ্রহণ করা হয়েছে, তার গুনাহ ক্ষমা করা হয়েছে, আমি তার জন্য সুপারিশ করেছি। তো এটা হচ্ছে আসলে ভালোবাসার একটা বিষয় এবং আদবের বিষয়। যে এখানে আরেকটি বিষয় লিয়াকত ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম, অনেক ব্যক্তি এমন আছেন যারা মদিনা শরীফে যাওয়ার সময় বা মক্কা শরীফে যাওয়ার সময় ওনারা হজ করেছেন, আসলে এমনভাবে আমরা উদাসীনতার মধ্যে পড়ে গেছি। আমার এক ভাই আমাকে বলেছেন, তিনি যখন হজে গিয়েছেন বললেন যে আমরা যখন হেরেম শরীফ থেকে মক্কা থেকে মদিনা যাচ্ছি গাড়িতে, তো অনেক লং টাইম এখানে সফর, বলছেন যে ওনারা অনেকে মোবাইলের মধ্যে গান শুনছে,
আস্তাগফিরুল্লাহ,
অর্থাৎ না জানার কারণে, ওরা জানে না বিষয়টা কীরকম। এখন এগুলো কিন্তু খুব সেন্সিটিভ বিষয় যে আমি কোথায় এসে, আমি তো গুনাহ তো গুনাহ সাগরের মধ্যে এমনিতে নিমজ্জিত, কিন্তু কোথায় এসে গুনাহ করছি, এটা তো একটা বড় বিষয় না? তো এই জন্য আমাদের সবসময় সেগুলো থেকে বেঁচে থাকা উচিত। হ্যাঁ, মদিনা শরীফে যখন যাব তখন আমাদের উচিত যেন আমরা বেশি পরিমাণে নাআতে পাক শুনি, দরুদ পাক পড়তে থাকি, বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ি। আপনার সময় কাটছে না, আপনি দরুদ শরীফ পড়েন, আর সেখানে সময় কাটবে না কেন? সেখানে তো এমনিতেই যারা একটা মাস্কে যদি আপনি ডাঙ্গার মধ্যে উঠান এটা নিঃশ্বাস ফেলতে পারবে না, যখন পানিতে ছাড়বেন তখন তার নিঃশ্বাস এমনিতে আসবে।
আর বাবু যখন আমরা মদিনা
একদম ব্যক্তির
একটা শেয়ারের মধ্যে যারা মদিনা শরীফে যাচ্ছে, মদিনা আনে ওয়ালা হ্যায়,
জি
আল্লাহ, এখানে যারা যাচ্ছে তাদেরকে আমির আসলাম মানে আহ্বান করছেন যে দরুদে পাক কে গজরে সালাম ও নাতিকে তোহফে পড়ো জায়ের ও মিলকার মদিনা আনে ওয়ালা
আল্লাহ, মাশাআল্লাহ। তো এটা উচিত যে যেমন একটা মাছ কে যখন আমরা আবার পানিতে ছেড়ে দিই তখন সেই মাছটা কিন্তু তার ইয়াটা ফিরে পায়। তো একজন আশেকের একজন মুসলমানের তো এমন হওয়া উচিত যে মদিনা শরীফে যখন গেছি আমার কিন্তু সবাই ভালোবাসে, কিন্তু কাটাকে ভালোবাসতে আপনি শুনেছেন
না
কখনো? শুনেননি? কিন্তু মদিনা শরীফ এমন একটি শহর যে শহরের কাটাকেও মানুষ ভালোবাসে। কেননা আমরা অনেকে শুনেছি যে মদিনা শরীফের কাটা অনেকে বিঁধেছে কিন্তু সেটা চিকিৎসা করেনি, যেমন মুফতি আহমদ খান নঈমী রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু তিনি সেটা চিকিৎসা করেন নাই। কেননা সেই আঘাতটা হচ্ছে মদিনা পাকের, সেই আঘাতটা আমাকে আমার রসুলের ভালো অর্থাৎ আমার রসুলের স্মরণ করিয়ে দেবে, তো এটা হচ্ছে ভালোবাসার বিষয়। তো সেখানে যখন আমরা যাব আমাদের উচিত যাতে আমরা আদব সহকারে যাই, এবং আনিস ভাই যেটা বলেছেন যে আমিরুল সুন্নাত আমাদেরকে কিন্তু নাতের মাধ্যমে কালামের মাধ্যমে আমাদেরকে কিন্তু শিক্ষা দিয়েছেন যে আমাদের উচিত বেশি পরিমাণে মদিনা শরীফে যখন আমরা যাবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করতে থাকা, সালাতু সালাম পড়া, নাত শরীফ যতটুকু পারি পড়বো অথবা শুনবো, এর দ্বারা ইনশাল্লাহ আমাদের ভালো মদিনা শরীফের যেই কি বলে এটা হাজেরির যে মজাটা সেটা আসলে বোঝানো সম্ভব হবে যারা এভাবে করবে ইনশাল্লাহ।
আর আপনি যেটা মাঝখানে বলেছেন যে অনেকে হয়তো বা বোরিং ফিল করে, কিন্তু যারা আশিক না বাপু এরা মানে বলবে যে মানে কখন মদিনা শরীফটা আসবে, কখন মদিনা শরীফ।
আচ্ছা এই আশায় আশায় এটা আরেকটা বিষয় হচ্ছে, একদম আমরা একটা হাদিসে পাক শুনেছি যে হাদিসে পাকে বলা হচ্ছে যে যে ব্যক্তি আমার হাদিসে পাকের সম্মান আমার কবর জিয়ারতের জন্য আসে এবং আমার আমাকে ছাড়া তার অন্য কোনো উদ্দেশ্য থাকে না, তাহলে আমার উপর হক যে কিয়ামতের দিন তার শাফাত করা।
শাফাত
এখানে অনেক ব্যক্তি এমন আছেন যে তারা মদিনা শরীফে গিয়ে একটু হাজির দিয়ে এরপর মার্কেটে চলে যায়। উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এখানে এসে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এমনি তো দূরে, এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি রোজার মধ্যে এসেছি, এখানে এসে আমি আল্লাহ আমার অন্তরের ব্যথাগুলো আমার অন্তরের চাহিদাগুলো আমার অন্তরের যা কিছু আছে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পেশ করি, ইনশাআল্লাহ দেখবেন আপনার সমস্ত সমস্যা সমাধান হবে। আমরা তো এর আগেও শুনেছি, যেমন আমার নানা অনেক বড় একজন অর্থাৎ আলিম ছিলেন এবং বুজুর্গ ছিলেন, তো আমরা শুনেছি, আমি আমার নানাকে দেখিনি, তো আমি শুনেছি আমার নানা যখন হজের মধ্যে গিয়েছেন তখন তো অনেক পুরনো, তখন তিনি ওই সময় তো পানির জাহাজে মানুষ যেত, তখন জাহাজ উড়োজাহাজ আবিষ্কার হয় নাই বা তেমন প্রচলন ছিল না, পানির মানুষ পানির জাহাজে যেত। তো আমি শুনেছি যে তিনি নাকি আমার বড় আপার জন্য, তো আমার সবার চাইতে যিনি বড় তো ওনার জন্য একটা জিনিস কিনতে চেয়েছেন, একটা ইরানি কোনো একটা কিছু দেখেছেন ওনার সুন্দর লেগেছে কিনতে চেয়েছেন, কিন্তু উনি পরে দিয়ে সেটা কিনেননি, সেটা কী করেছেন সেখানে সৎকা দিয়ে এসেছেন সে টাকাটা। অর্থাৎ তিনি বলছেন যে আমি এখান থেকে তো এগুলো কেনার জন্য আসি নাই বা কারোর জন্য গিফট এই সেই এগুলো কেনার জন্য আসি নাই, আমি এখানে এসেছি নেকি করার জন্য। যেমন আপনি যদি হেরম মক্কা শরীফে এক রাখার নামাজ পড়েন, এক লাখ রাখাতে সব, এক টাকা দান করলে এক লাখ টাকা দান করা সব, মসজিদে নববী শরীফ এগুলো তো স্বভাবের একটা কি, তো আপনি এখানে যত পারেন স্বভাব অর্জন করুন, জিকির করুন, দরুদে পাক পড়ুন, কোরআনে পাক পড়ুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিভোর হয়ে আপনি কি নাতে পাক শুনুন পড়ুন, এর দ্বারা আপনার অন্তরের ভালোবাসাটা আরও বাড়বে এবং অন্যান্য যে চিন্তা ভাবনা সেগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলা উচিত।
সেখানে কিন্তু বাপু এটাও মনের মধ্যে রাখতে হবে, শুধু আমরা ফজিলত দেখছি সেখানে কিন্তু গোটা করলে হেরাম শরীফে এক লক্ষ গুনাহের সমান, তো আমাকে মনের মধ্যে এটাও রাখতে হবে যে হ্যাঁ আমি তো এখানে নেকির জন্য আসছি, এমন যেন না হয় যে আমার কদমে কদমে আমার কদম ফেলার আগে আমি যাতে চিন্তা করি যে আমার মাধ্যমে যাতে কোনো গুনাহ না হয় আর আমি এখানে নেকি করতে এসে যাতে গুনাহের সামিল হয়ে না যায়। আমরা অনেকটুকু আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করে ফেলেছি আশিকদের শহর নিয়ে, মানে এটা বলে কখনো শেষ করা যাবে না, ইনশাআল্লাহ আজ্জাল আরও কিছু পর্ব আছে, এখানে আমরা মদিনার আরও কিছু আলোচনা সামিল করবো ইনশাআল্লাহ আজ্জাল। আগামীকাল অনুষ্ঠানের দাওয়াত দিয়ে আজকে এখানে শেষ করছি, সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক।